রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ উম্মাহাতুল মুমিনিন। এই সিরিজ আলোচিত হবে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীদের জীবন কথা।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। উম্মাহাতুল মুমিনিন সিরিজের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আলোচিত হবে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইফকের ঘটনা। ইফক এই শব্দের অর্থ হচ্ছে মহা অপবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে বের হতেন তখন তিনি তার স্ত্রীদের মধ্যে লটারি করতেন বা কুররা করতেন। কুররা মানে হচ্ছে আলাদাভাবে সবার নাম লিখে একটি পাত্রে ফেলতেন। এরপর যার নাম উঠত তাকে নির্বাচন করতেন সফর সঙ্গী হিসেবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার কোনো এক যুদ্ধে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে লটারি করলেন, কুররা করলেন, আর তাতে আমার নাম উঠল। আলেমদের মতে এটা ছিল বনু মুস্তালিকের যুদ্ধ। এই ঘটনাটি ঘটেছিল পঞ্চম হিজরির শাবান মাসে। এই যুদ্ধে ব্যাপক সংখ্যক মুনাফিক অংশ নিয়েছিল, যা অন্য কোনো অভিযানে দেখা যায়নি, কারণ বিজয়ের ব্যাপারটা আগেই টের পাওয়া যাচ্ছিল। অর্থাৎ সবাই বুঝতে পারছিল এই যুদ্ধে তেমন কোনো রক্তপাত ঘটবে না, মুসলিমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে আর প্রচুর গণিমত পাওয়া যাবে। এসব বুঝতে পেরে এই যুদ্ধে বিপুল সংখ্যক মুনাফিক অংশগ্রহণ করেছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম এবং এটা ছিল পর্দার আয়াত নাজিল হওয়ার পরের ঘটনা। আমাকে হাউদায় করে বা পালকিতে করে উঠানো হতো উটের উপরে এবং হাউদায় করেই নামানো হতো। এভাবেই আমরা পথ চলতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করে ফিরলেন এবং ফেরার পথে আমরা মদিনার নিকটবর্তী হলাম। এরপর এক রাতে, রাতের কিছু অংশ বাকি থাকতেই অর্থাৎ অন্ধকার থাকতেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন রওনা হওয়ার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই ঘোষণা দেওয়ার পর আমি উঠে চড়ে সৈন্যদের অবস্থান স্থল থেকে কিছু দূরে চলে গেলাম। অর্থাৎ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা গিয়েছিলেন প্রাকৃতিক প্রয়োজনে। এ ধরনের প্রয়োজনে বাইরে যেতে স্বামীর অনুমতি নেওয়ার দরকার হয় না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, প্রাকৃতিক প্রয়োজন সেরে আমি যখন আমার উটের কাছে, সওয়ারির কাছে ফিরে এলাম, তখন দেখতে পেলাম জাফরের দানা খচিত আমার হারটি বা গলার মালাটি ছিঁড়ে কোথাও পড়ে গেছে। আমি তা খোঁজ করতে লাগলাম। জাফর ইয়েমেনের একটি শহরের নাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি নেকলেস বা গলার মালা ছিল এবং সেটা ছিল সেখানকার ওই শহরে পাওয়া যায় এই ধরনের সাদা কালো ইয়েমেনি মতি বসানো। সে কারণে সেই শহরের নাম অনুসারে নেকলেসটিকে বলা হতো জাফরের দানা খচিত মালা বা নেকলেস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মালাটি খুঁজে বের করতে আমার একটু দেরি হয়ে যাচ্ছিল। এদিকে যেসব লোক আমার হাউদাকে উটের উপরে তুলে দিত বা সওয়ার করাতো, তারা ভাবল আমি হয়তো হাউদার ভেতরেই আছি। এই ভেবে তারা আমার হাউদা বা পালকিকে উটের পিঠে তুলে দিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন আমি খুবই হালকা পাতলা গরনের ছিলাম আর আমরা নারীরা তো খুবই অল্প খাদ্য গ্রহণ করতাম। হাদিসে যে শব্দ এসেছে সেটা হচ্ছে আল উলকাহ, অর্থাৎ এতটুকু সামান্য খাবার যেটা শুধুমাত্র একজন মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে। সে সময় নারীরা এতটাই অল্প খাবার গ্রহণ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আর আমি ছিলাম অল্প বয়স্কা এক বালিকা। সুতরাং হাউদা উটের পিঠে ওঠানোর সময় এটা যে খুবই হালকা ছিল এবং ভেতরে কেউ নেই তা তারা বুঝতে পারেননি। এরপর তারা উট হাঁকিয়ে রওনা দিয়ে দিলেন কাফেলার সাথে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাহিনী চলে যাওয়ার পর আমি আমার গলার মালা বা হারটি পেয়ে গেলাম এবং যেখানে কাফেলা ছিল সেখানে ফিরে এলাম। এসে দেখি সেখানে কোনো জনমানুষের আওয়াজ নেই আর আমার ডাকে সাড়া দেওয়ার মতো কোনো ব্যক্তিও সেখানে নেই। আমি যেখানে ছিলাম সেই স্থানেই অপেক্ষা করতে লাগলাম। এই ধারণা করতে লাগলাম হয়তো কিছু দূর গিয়ে যখন আমাকে দেখতে পাবে না তখন কাফেলার লোকজন অবশ্যই এখানে খুঁজতে আসবে। সুতরাং সেই পরিস্থিতিতে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সামনে দুইটি অপশন বা দুইটি চয়েস ছিল। প্রথমত, তিনি নিজে কাফেলাকে খুঁজে বের করবেন, অথবা দ্বিতীয়ত, কাফেলার লোকজন তাকে খুঁজে বের করবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দ্বিতীয় অপশনটি বেছে নিলেন। তিনি নিজে আগের জায়গায় থেকে অপেক্ষা করতে লাগলেন। এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বুদ্ধিমত্তার প্রমাণ। তিনি অস্থির না হয়ে শান্তভাবে আগের জায়গাতেই অপেক্ষা করতে লাগলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সেখানে বসে থাকা অবস্থায় আমার চোখে ঘুম এসে গেল, আমি ঘুমিয়ে পড়লাম। যেহেতু সেই সময়টা ছিল শেষ রাত আর সফরের ক্লান্তির কারণে স্বাভাবিকভাবেই তিনি ঘুমিয়ে গেলেন। সেই বাহিনীর পেছনে ছিলেন সফওয়ান ইবনে মুআত্তাল আস-সুলামি আজ-জাকওয়ানি রাদিয়াল্লাহু আনহু। তিনি শেষ রাতে রওনা দিয়ে ভোরবেলা আমার স্থানে এসে পৌঁছালেন। ইবনে হাজার আল-আসকালানি রাহিমাহুল্লাহ বলেন, সাফওয়ানকে নিযুক্ত করা হয়েছিল কাফেলার পেছনের অংশের প্রহরী হিসেবে, অর্থাৎ কাফেলার কেউ যদি কোনো কিছু ফেলে আসত তাহলে সাফওয়ান সেগুলো বহন করে নিয়ে আসতেন উটের উপর তুলে, এবং সাফওয়ান রাদিয়াল্লাহু আনহুকে কাফেলার পেছনে দায়িত্বশীল প্রহরী হিসেবে নিযুক্ত করা, এটা তার আমানতদারিতা এবং বিশ্বস্ততার প্রমাণ যে কাউকে এই দায়িত্ব দেওয়া হয় না। সুতরাং সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু যখন সেখানে এসে পৌঁছালেন, তিনি দেখতে পেলেন একজন মানুষের আকৃতি ঘুমন্ত অবস্থায় আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি আমার কাছে এসে আমাকে দেখে চিনতে পারলেন, কারণ পর্দার হুকুম নাজিল হওয়ার আগে তিনি আমাকে দেখেছিলেন। কাজেই আমাকে দেখার পর, আমাকে চেনার পর উচ্চ কণ্ঠে সাফওয়ান বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যখন কোনো বিপদে পড়ি তখন আমরা এই কথা বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, উচ্চকণ্ঠে এই কথা পড়ার আওয়াজে আমি উঠে গেলাম, আমার ঘুম ভেঙে গেল এবং সাথে সাথে আমি চাদর দিয়ে আমার চেহারা ঢেকে নিলাম। গায়রে মাহরাম কোনো মানুষ দেখলে নারীদেরকে নিজের চেহারা ঢাকতে হয়, তাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার চেহারা ঢেকেছিলেন সাফওয়ানকে দেখে। নারীদের চেহারা ঢাকার পক্ষে এটি একটি দলিল। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর কসম, সাফওয়ান আমার সঙ্গে কোনো কথাই বলেননি, শুধুমাত্র তার মুখ থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই একটি কথা ছাড়া আমি আর কোনো কথাই শুনিনি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি শ্রদ্ধাবশত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু কোনো কথাই বলেননি, এছাড়া এটি ছিল তার তাকওয়া এবং আল্লাহ ভীরুতার পরিচায়ক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এরপর সাফওয়ান তার উট মাটিতে বসালেন এবং উটের সামনের দুই পা নিজের দুই পা দিয়ে দাবিয়ে রাখলেন, আর আমি সেই উটের উপর আরোহণ করলাম। এরপর সাফওয়ান উটের লাগাম ধরে আগে আগে চলতে লাগলেন। শেষ পর্যন্ত এভাবে আমরা আমাদের কাফেলার কাছে গিয়ে পৌঁছালাম এমন এক সময় যখন দুপুরের প্রচণ্ড উত্তাপে কাফেলার লোকজন বিশ্রাম নিচ্ছিল, যাত্রা বিরতি করেছিল। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অতঃপর এই ঘটনাকে কেন্দ্র করে যারা ধ্বংস হওয়ার তারা ধ্বংস হলো, আর যে ব্যক্তি এই অপবাদ বা ইফকের নেতৃত্ব দিয়েছিল সে ছিল মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে আসসালুল। তখনও আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই অপবাদের ব্যাপারে কিছুই জানতেন না, কিন্তু যেহেতু তিনি পরবর্তী সময়ে এই ঘটনা বর্ণনা করেছেন, তাই ঘটনার এই পর্যায়ে এসে তিনি ইফকের কথা বা মহা অপবাদের কথা উল্লেখ করেছেন। ইফক অর্থাৎ আলিফ ফা কাফ এই শব্দের ভাষাগত অর্থ হচ্ছে এমন মিথ্যা যার কোনো ভিত্তি নেই, যে কথা মিথ্যা হওয়ার ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই, এমন অপবাদ যে অপবাদ মানুষকে চমকে দেয়। ইফক শব্দের মূল অর্থ হচ্ছে কোনো জিনিসকে পুরোপুরি উল্টে দেওয়া। এই ঘটনায় যেহেতু মুনাফিকরা আসল ব্যাপারকে উল্টে দিয়েছিল, সেই কারণে এই ঘটনা ইতিহাসে ইফকে আয়েশা নামে প্রসিদ্ধ। ইমাম ফখরুদ্দিন রাজি তার ফাথুল বায়ান গ্রন্থে বলেন, আল্লাহ তাআলা এই ঘটনাকে ইফক বা মহা অপবাদ বলেছেন, কারণ যে অপবাদ দেয়া হয়েছে তার তুলনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাস্তব অবস্থা ছিল সম্পূর্ণ বিপরীত। আল ওয়াহিদি বলেন, সচ্চরিত্র পবিত্রতা, মর্যাদা, বুদ্ধিমত্তা, ধার্মিকতা, উচ্চ বংশ, লজ্জাশীলতা এবং সতীত্বের কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন প্রশংসার দাবিদার। অথচ যারা তার বিরুদ্ধে জঘন্য অপবাদ দিল তারা পুরো বিষয়টিকে উল্টো করে ফেলেছিল, এ কারণে এটা ছিল একটি জঘন্য অপবাদ এবং মহা মিথ্যা বা ইফক। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর আমি মদিনায় এসে পৌঁছালাম এবং পৌঁছার পর দীর্ঘ এক মাস পর্যন্ত অসুস্থ ছিলাম, আর অপবাদকারীদের কথা নিয়ে লোকেরা যা রটনা করছিল আমি সেসবের কিছুই বুঝতে পারিনি। তবে একটি বিষয় আমাকে সন্দেহে ফেলেছিল, এবং সেটা হচ্ছে এর আগে অসুস্থ থাকাকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে আমার প্রতি যেরকম স্নেহ এবং ভালোবাসা দেখাতেন এবার তেমনটা দেখাচ্ছিলেন না। শুধু এতটুকু ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসতেন এবং সালাম দিয়ে জিজ্ঞাসা করতেন, কাইফাতিকুম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তোমার অবস্থা কী এভাবে জিজ্ঞাসা না করে বহুবচনে জিজ্ঞাসা করতেন, তোমাদের অবস্থা কী, অর্থাৎ সরাসরি না বলে ভাববাচ্চে বা পরোক্ষভাবে কথা বলতেন, এবং এই কথা জিজ্ঞাসা করেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে ফিরে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলের এই আচরণই আমাকে সন্দেহে ফেলেছিল, অথচ সেই সব অপপ্রচার সম্পর্কে আমি কিছুই জানতে পারিনি। আলেমরা এই অংশের উপরে মন্তব্য করে বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই অপবাদের ব্যাপারে কিভাবে জানবেন, কারণ তিনি কখনো অন্যের গীবত করতেন না, অযথা গালগল্পে অংশ নিতেন না, তাই তাকে নিয়ে কিছু মন্দ লোক যেসব আলোচনা করছে সেগুলো জানার কোনো সুযোগই তার ছিল না। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, অবশেষে কিছুটা সুস্থ হওয়ার পর আমি একদিন মিস্তার মায়ের সাথে আল মানাসির দিকে বের হলাম। আল মানাসি এই জায়গাটি ছিল মদিনা থেকে একটু দূরে নিচু একটি এলাকা এবং সেটি ছিল সেই সময়ে মেয়েদের প্রাকৃতিক প্রয়োজন সারার স্থান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমরা কেবল রাতের বেলাতেই সেখানে বের হতাম। এটা ছিল সেই সময়ের কথা যখন আমাদের ঘর সংলগ্ন টয়লেট নির্মাণ করা হতো না, কারণ এভাবে টয়লেট নির্মাণ করাকে আমরা কষ্টকর মনে করতাম। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কাজেই এক রাতে আমি এবং মিস্তার মা বাইরে গেলাম। এই উম্মে মিস্তাহ তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খালাতো বোন, আর তার পুত্র ছিলেন মিস্তাহ ইবনে উসাসা। মিস্তাহ ছিলেন বদরি সাহাবি এবং তিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ফুফাতো ভাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, প্রাকৃতিক প্রয়োজন সেরে আমি এবং উম্মে মিস্তাহ যখন ঘরের দিকে ফিরছিলাম, তখন উম্মে মিস্তাহ তার চাদরে হোঁচট খেলেন এবং হোঁচট খেয়ে তিনি বিরক্তির সাথে বলে উঠলেন, মিস্তাহ ধ্বংস হোক। একথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুবই অবাক হলেন এবং তিনি বললেন, আপনি তো খুবই মন্দ কথা বলছেন, আপনি কি এমন এক ব্যক্তিকে অভিশাপ দিচ্ছেন যে কিনা বদরের যুদ্ধে উপস্থিত ছিল? একথা শুনে উম্মে মিস্তাহ বললেন, আয় হানাতাহ, ওহে আত্মভোলা সরল মনা নারী, তুমি কি জানো না সে কি বলছে? আমি বললাম, সে কি বলেছে? তিনি বললেন, এই এই কথা বলছে। এরপর তিনি অপবাদদাতাদের অপবাদ সম্পর্কে আমাকে বিস্তারিত বর্ণনা দিলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই কথা শোনার পর আমার অসুস্থতার মাত্রা বেড়ে গেল। এরপর আমি যখন ঘরে ফিরে এলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কক্ষে প্রবেশ করলেন এবং আগের মতোই বললেন, কাইফাতিকুম, অর্থাৎ তোমরা কেমন আছো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি আমার পিতামাতার কাছে যেয়ে কয়েকদিন থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন। ইবনে হাজার রহিমাহুল্লাহ বলেন, পিতামাতার বাড়িতে যাওয়ার আগে আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনুমতি নিয়েছেন তার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, কারণ স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যাওয়া স্ত্রীর জন্য অনুমোদিত নয়, এমনকি নিজের পিতামাতাকে দেখতে গেলেও স্বামীর অনুমতি নিতে হয়। এ কারণেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনুমতি নিয়ে তার পিতা আবু বকরের বাড়িতে চলে গেলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তখন আমার উদ্দেশ্য ছিল যে আমি তাদের কাছে গিয়ে, অর্থাৎ আমার পিতামাতার কাছে গিয়ে এই ঘটনা সম্পর্কে নিশ্চিতভাবে জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তাদের কাছে যাওয়ার অনুমতি দিলেন, আমি আমার পিতামাতার কাছে চলে গেলাম এবং এরপর বাড়িতে গিয়ে আমি আমার আম্মাকে বললাম, ওহে আম্মাজান, লোকেরা এসব কী বলাবলি করছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহার মা উম্মে রুমান রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, আদরের মেয়ে আমার, তুমি মন হালকা রাখো, বিষয়টিকে হালকা করে দেখো, কারণ আল্লাহর কসম, যখন কোনো পুরুষের কাছে তোমার মতো সুন্দরী রূপবতী স্ত্রী থাকে আর সেই পুরুষ তাকে ভালোবাসে আর সেই নারীর সতীন থাকে, তখন সেই নারী খুব কমই দোষ ত্রুটি চর্চা থেকে বেঁচে থাকতে পারে। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহার মা উম্মে রুমান এভাবে বিষয়টিকে পরোক্ষভাবে উপস্থাপন করলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একথা শুনে বলে উঠলেন, সুবহানাল্লাহ, সত্যি কি লোকেরা এই ব্যাপারে বলাবলি করছে? এই প্রথম আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই মহা অপবাদের কথা নিশ্চিত হলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর আমি সেই রাত সারা রাত কান্নাকাটি করলাম, এমনকি ভোর হয়ে গেল, এর পরেও আমার কান্না থামছিল না, এমনকি আমি ঘুমাতেও পারলাম না, কাঁদতে কাঁদতেই ভোর হয়ে গেল। ইবনে হাজার রহিমাহুল্লাহ বলেন, যে খবর জানালে অসুস্থতা বেড়ে যায়, পরিবারের লোকেদের এরকম খবর জানানো উচিত নয়। এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তার পিতামাতা মুনাফিকদের দেওয়া সেই অপবাদের কথা বলেননি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এদিকে ওহী আসতে দেরি হচ্ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী ইবনে আবি তালিব এবং ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহুমা তাদের দুইজনের সাথে পরামর্শ করলেন তার স্ত্রীকে বিচ্ছেদের ব্যাপারে। এখানে উল্লেখ্য, ওসামা কিংবা আলী রাদিয়াল্লাহু আনহুমা তাদের কারোরই বয়স বেশি ছিল না, এছাড়া তারা দুইজন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির মানুষ বা ঘরের মানুষ। এই কারণে তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কাছ থেকেই দেখেছেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে মন্তব্য করার জন্য তারাই ছিলেন উপযুক্ত মানুষ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওসামাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলেন, তখন ওসামা ইবনে জায়েদ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা এবং উম্মুল মুমিনিনদের প্রতি তার অন্তরে থাকা শ্রদ্ধা এবং ভালোবাসার কারণে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আহলাকা ওয়ালা না আলামু ইল্লা খাইর, হে আল্লাহর রাসূল, আপনার পরিবার সম্পর্কে আমরা তো কেবল ভালোটাই জানি। আর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বিচারিক দৃষ্টিকোণ থেকে মতামত দিলেন। তিনি এই ঘটনাকে দুইটি আঙ্গিক থেকে ব্যাখ্যা করে মতামত উপস্থাপন করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার উপরে কোনো সংকীর্ণতা আরোপ করেননি, আর তিনি ছাড়া আরও বহু মহিলা রয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেছিলেন কারণ তিনি ভাবছিলেন কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিন্তামুক্ত করবেন। আলী রাদিয়াল্লাহু আনহুর এই বক্তব্যের ব্যাখ্যা এই আলোচনার শেষের দিকে আমরা সংযুক্ত রেখেছি। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু আরও বললেন, আর আপনি যদি তার দাসীকে জিজ্ঞাসা করেন তাহলে সে আপনার কাছে সত্য ঘটনা বলবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার দাসী বারিরাকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন, আই বারিরা, হাল রাআইতি আলাইহা মিন শাইইন ইয়ারিবুকি, হে বারিরা, তুমি কি তার কাছ থেকে, অর্থাৎ আয়েশার কাছ থেকে সন্দেহজনক কিছু দেখেছ? বারিরা জবাব দিল, যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন সেই আল্লাহর কসম করে বলছি, আমি তার মধ্যে এমন কিছু দেখতে পাইনি যা আমি গোপন করতে পারি। বারিরা আরও বললেন, তবে তার মধ্যে বেশি থেকে বেশি কেবল এতটুকু দেখেছি, সেটা হচ্ছে তিনি একজন অল্পবয়স্ক বালিকা। কখনও কখনও তিনি আটার খামির প্রস্তুত করতে গিয়ে সেটা প্রস্তুত করা অবস্থাতেই ঘুমিয়ে পড়তেন, আর বকরির বাচ্চা এসে সেই আটা খেয়ে ফেলত। এটাই ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার দাসী বারিরার সাক্ষ্য। সুতরাং বারিরা সাক্ষ্য দিয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্র চরিত্রের পক্ষে, সুন্দর চরিত্র ও বিশুদ্ধ হৃদয়ের পক্ষে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোনো দোষ ত্রুটি আছে কিনা এটা বলতে গিয়ে তিনি বলার মতো কোনো দোষ ত্রুটি খুঁজে পাননি, শুধু এতটুকু বলেছেন, আয়েশা একজন অল্পবয়সী মেয়ে, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 14 বছর, আয়েশা একজন অল্পবয়সী মেয়ে, মাঝে মাঝে আটার খামির তৈরি করতে গিয়ে তিনি ঘুমিয়ে যান। সুতরাং ভালোভাবে চিন্তা করলে বোঝা যায় এটা কোনো নিন্দা বা দোষ নয়, বরং এটাও এক প্রকার পরোক্ষ প্রশংসা, কারণ এটাই যদি কোনো মানুষের একমাত্র বলার মতো ত্রুটি হয় তাহলে অবশ্যই এটা তার চারিত্রিক প্রশংসার সনদ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাইনাব বিনতে জাহাশকেও আমার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তিনি বলেছিলেন, হে জাইনাব, আয়েশা সম্পর্কে তুমি কী জানো আর কী দেখেছ? জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কান এবং চোখকে বাঁচিয়ে রাখতে চাই, অর্থাৎ যেই মন্দ অপবাদ থেকে আমি আমার কান এবং চোখকে বাঁচিয়ে রেখেছি আমি তাতে অংশগ্রহণ করতে চাই না। জাইনাব বললেন, আমি তো আয়েশা সম্পর্কে ভালো ছাড়া আর কিছুই জানি না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনীদের মধ্যে বা উম্মুল মুমিনীনদের মধ্যে জাইনাব ছিলেন আমার প্রতিদ্বন্দ্বী, কিন্তু আল্লাহ তাআলা জাইনাবকে এই অপবাদ থেকে রক্ষা করেছেন তার তাকওয়া এবং দীনদারিতার কারণে। কিন্তু জাইনাবের বোন হামনা বিনতে জাহাশ তার বোনের পক্ষাবলম্বন করতে গিয়ে যে অপবাদ দাতারা ধ্বংস হয়েছিল সেও তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে কয়েকজন সাহাবীর মতামত নিলেন এবং তাদের কাছ থেকে জেনে নিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি সাহাবীদের উদ্দেশ্যে কথা বলার জন্য মিম্বারে দাঁড়ালেন এবং সেখানে তিনি আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বিরুদ্ধে সাহাবীদের সমর্থন চাইলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের উপর দাঁড়ালেন এবং তিনি বললেন, ইয়া মাআশারাল মুসলিমিন, মান ইয়াযিরুনি মিন রাজুলিন কাদ বালাগানি আযাহু ফি আহলি বাইতি, ফা ওয়াল্লাহি মা আলিমতু আলা আহলি ইল্লা খাইর, ওয়া লাকাদ যাকারু রাজুলান মা আলিমতু আলাইহি ইল্লা খাইর, ওয়া মা কানা ইয়াদখুলু আলা আহলি ইল্লা মাই। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে মুসলিম সম্প্রদায়, তোমাদের মধ্যে কে আছো যে আমাকে ওই ব্যক্তির দেওয়া মিথ্যা অপবাদ থেকে রক্ষা করবে, আমাকে সাহায্য করবে যে আমার স্ত্রীর ব্যাপারে আমাকে কষ্ট দিয়েছে? আল্লাহর কসম, আমি আমার আহল বা স্ত্রী সম্পর্কে শুধু ভালোই জানি, আর তারা এমন এক পুরুষের ব্যাপারে অভিযোগ এনেছে যার সম্পর্কে আমি শুধু ভালোই জানি, সে কখনও আমাকে ছাড়া আমার কক্ষে প্রবেশ করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে আউস গোত্রের নেতা সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে পড়লেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে অপবাদ দিয়েছে তার বিরুদ্ধে আমি আপনাকে সাহায্য করব। যদি সে আউস গোত্রের হয়ে থাকে তাহলে আমি তার শিরচ্ছেদ করব, আর সে যদি আমাদের ভাই খাজরাজ গোত্রের লোক হয় তবুও আপনি নির্দেশ দিলে আমি আপনার নির্দেশ কার্যকর করব। উল্লেখ্য, জাহিলি যুগে, ইসলাম পূর্ব যুগে আউস এবং খাজরাজ এই দুইটি ছিল চির প্রতিদ্বন্দ্বী গোত্র। জাহিলি যুগে তাদের মধ্যে লাগাতার যুদ্ধ চলত, কিন্তু ইসলামের পর তারা ভাই ভাই হয়ে যান। কিন্তু সাআদ ইবনে মুয়াজের মুখে এই কথা শুনে এতদিন পর সেই দুই গোত্রের মধ্যে রেষারেষি, সেই সুপ্ত আগুন যেন আবার জ্বলে উঠল। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর খাজরাজ গোত্রের নেতা সাআদ ইবনে উবাদা দাঁড়ালেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওয়াকানা ক্বাবলা যালিকা রাজুলুন সালিহান, এর আগে তিনি ছিলেন একজন নেককার লোক, কিন্তু এই ঘটনার সময় নিজের গোত্রের প্রতি পক্ষপাতিত্ব তাকে উত্তেজিত করে তুলল। কাজেই সাআদ ইবনে মুয়াজের বক্তব্যের জবাবে খাজরাজ গোত্রের নেতা সাআদ ইবনে উবাদা বললেন, আল্লাহর কসম যিনি চিরঞ্জীব, তুমি মিথ্যা বলছো, তুমি তাকে হত্যা করতে পারবে না এবং তাকে হত্যা করার তুমি ক্ষমতাও রাখো না। এই কথার জবাবে আউস গোত্রের আরেকজন নেতা হুসাইদ ইবনে হুদায়ের রাদিয়াল্লাহু আনহু তিনি উঠে দাঁড়ালেন এবং তিনি ছিলেন সাদ বিন মুয়াজের চাচাতো ভাই। তিনি সাদ ইবনে উবাইদাকে জবাব দিতে গিয়ে এবং সাদ ইবনে মুয়াজকে সমর্থন করতে গিয়ে বললেন, আল্লাহর কসম যিনি চিরঞ্জীব, তুমি মিথ্যা বলছো, আমরা অবশ্যই তাকে হত্যা করব, তুমি নিজেও মুনাফিক এবং মুনাফিকদের পক্ষে প্রতিবাদ করছো। এভাবে সেই ঘটনাকে কেন্দ্র করে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা উত্তেজিত হয়ে উঠল, এমনকি তারা পরস্পর যুদ্ধে লিপ্ত হওয়ার উপক্রম হলো। অথচ সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেখানে মিম্বারে দাঁড়ানো অবস্থায় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বিরত করলেন, তাদেরকে থামাতে লাগলেন, অবশেষে তারা চুপ হলেন, নীরব হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নীরব হলেন। লক্ষণীয়, জিহ্বার ক্ষতি, কথার ক্ষতি কত মারাত্মক হতে পারে, এই ঘটনা তার একটি উদাহরণ। আউস এবং খাজরাজ গোত্র, যারা কিনা ইসলাম গ্রহণের মাধ্যমে পরস্পর ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছিলেন, তারাও কিনা একে অন্যের বিরুদ্ধে লেগে যাচ্ছিলেন। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে গীবত এবং পরনিন্দা পরচর্চার ক্ষতি। কাজে আমরা যদি কখনও দেখি আমাদের সামনে কোনো ব্যক্তি কারো বিরুদ্ধে অন্যায়ভাবে গীবত করছে, পরচর্চা করছে কিংবা নামিমা করছে, তাহলে আমাদের উচিত হবে সাথে সাথে তাকে থামিয়ে দেওয়া। সেই কথার স্ফুলিঙ্গ দাবানল আকারে ছড়িয়ে পড়ার আগেই সেটাকে থামিয়ে দেওয়া উচিত। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর আমি সেই দিনটা এমনভাবে কাটালাম যে এক মুহূর্তের জন্যেও আমার চোখের অশ্রু বন্ধ হয়নি এবং এক মুহূর্তের জন্যেও আমার চোখে ঘুম আসেনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ভোর হয়ে গেল, সকালবেলা আমার কাছে আমার পিতামাতা আসলেন এবং এভাবে আমি তখন পরপর দুই রাত এবং এক দিন লাগাতার কান্নাকাটি করছিলাম। এর মধ্যে না আমার চোখে এক ফোঁটা ঘুম এসেছে আর না আমার চোখের পানি বন্ধ হয়েছে। আমার পিতামাতা ধারণা করছিলেন যে এই অধিক রন্ধনের কারণে হয়তো কলিজা ফেটে আমি মৃত্যুবরণ করব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার পিতামাতা আমার কাছে বসা অবস্থায় ছিলেন এবং আমি কান্নাকাটি করছিলাম। তখন একজন আনসারী মহিলা আমার কাছে আসার জন্য অনুমতি চাইলেন, আমি তাকে অনুমতি দিলাম। এরপর সেই মহিলাও আমার পাশে বসে কাঁদতে লাগলো। এমনই একটি অবস্থার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কক্ষে প্রবেশ করলেন এবং সালাম দিয়ে বসলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এর আগে অর্থাৎ যখন থেকে এই কথার রটনা চলেছে তখন থেকে তিনি আমার কাছে আসেননি, আমার কাছে এসে বসেননি। এই অবস্থায় তিনি এক মাস অপেক্ষা করেছেন এবং সেই সময়ে আমার ব্যাপারে কোনো ওহি আসেনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদ পাঠ করলেন। এরপর তিনি বললেন, হে আয়েশা, তোমার ব্যাপারে এইরূপ এইরূপ কথা আমার কাছে পৌঁছেছে, তুমি যদি নির্দোষ হয়ে থাকো তাহলে অচিরেই আল্লাহ তাআলা তোমার পবিত্রতা ঘোষণা করবেন, আর যদি তুমি কোনো পাপে লিপ্ত হয়ে থাকো তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। কারণ বান্দা যখন পাপ স্বীকার করে নেয় আর আল্লাহর কাছে তওবা করে তখন আল্লাহ তার তওবা কবুল করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই কথা শুনে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতভম্ব হয়ে পড়লেন, কারণ তিনি কখনো ভাবেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে এভাবে নিরপেক্ষ ভঙ্গিতে কথা বলবেন। উল্লেখ্য, এর আগে সাহাবীদের প্রতি ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন, আল্লাহর কসম আমি আমার স্ত্রী সম্পর্কে শুধু ভালোই জানি। কিন্তু এক মাস পর এসে যখন তিনি প্রথমবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার পাশে বসলেন, তিনি এভাবে নিরপেক্ষ ভঙ্গিতে কথা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই বিষয়টি সহ্য করতে পারলেন না। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বলা শেষ করলেন তখন আমার চোখের পানি পুরোপুরি শুকিয়ে গেল, এমনভাবে শুকিয়ে গেল এক ফোঁটা পানিও চোখ থেকে বের হচ্ছিল না। আমি আমার পিতাকে বললাম, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিচ্ছেন না কেন? আল্লাহ রাসূল যা বলেছেন আপনারা কিছু একটা জবাব দিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম আমি আল্লাহ রাসূলকে কী জবাব দেব তা আমার বুঝে আসছে না। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর আমি আমার আম্মাজানকে বললাম, আপনি কিছু একটা জবাব দিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মা উম্মে রুমান বললেন, আমি বুঝতে পারছি না আল্লাহ রাসূলকে কী জবাব দেব। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন আমি নিজেই জবাব দিলাম, অথচ আমি ছিলাম একজন অল্প বয়স্কা বালিকা, তখন কোরআন খুব বেশি আমার পড়া হয়নি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর কসম আমি জানি আপনারা এই অপবাদের ঘটনা শুনেছেন, এমনকি এটা আপনাদের অন্তরে গেঁথে গেছে এবং এটাকেই আপনারা সত্য বলে বিশ্বাস করে নিয়েছেন। এখন যদি আমি বলি যে আমি নির্দোষ এবং আল্লাহ ভালোভাবেই জানেন যে আমি নির্দোষ, তবুও আপনারা আমার কথা বিশ্বাস করবেন না। আর যদি আমি আপনাদের কাছে এই অপবাদটাই স্বীকার করে নেই অথচ আল্লাহ জানেন আমি নির্দোষ, তবুও আপনারা সেটাকেই বিশ্বাস করে নেবেন। আল্লাহর কসম এই অবস্থায় আমি আপনাদের জন্য ইউসুফের পিতার উক্তি ব্যতীত আর কোনো কথাই খুঁজে পাচ্ছি না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই সময় ইউসুফ আলাইহিসসালামের পিতা ইয়াকুব আলাইহিসসালামের নাম স্মরণ করতে পারছিলেন না, তাই তিনি এভাবে বলছিলেন ইউসুফের পিতার উক্তি। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ফাসাবরুন জামিল ওল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। এখন আমার জন্য সবর করাই উত্তম, আপনারা যা বলছেন সেই বিষয়ে একমাত্র আল্লাহই আমার আশ্রয়স্থল। উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর আমি আমার চেহারা ঘুরিয়ে নিলাম এবং অন্যদিকে কাত হয়ে বিছানায় শুয়ে পড়লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি জানতাম আমি নির্দোষ এবং আমার বিশ্বাস ছিল আল্লাহ তাআলা আমার নির্দোষিতা প্রকাশ করে দেবেন, কিন্তু আল্লাহর কসম আমি কখনোই এটা ধারণা করতে পারিনি আল্লাহ তাআলা আমার সম্পর্কে আসমান থেকে ওহী নাজিল করবেন আর সেটা তিলাওয়াত করা হবে। আমার দৃষ্টিতে আমার মর্যাদা তো এর থেকে অনেক নিচে ছিল, বরং আমি আশা করেছিলাম হয়তো আল্লাহ তাআলা তার রাসূলকে নিদ্রায় কোনো স্বপ্ন দেখাবেন আর এভাবে ওহির মাধ্যমে আল্লাহ তাআলা আমার নির্দোষিতা জানিয়ে দেবেন। নবীদের স্বপ্ন ওহির অন্তর্ভুক্ত, তাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভেবেছিলেন হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু আনহার নির্দোষিতা এবং পবিত্রতা জানিয়ে দেওয়া হবে, কিন্তু সরাসরি তার ব্যাপারে আসমান থেকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করবেন আর সেটা কিয়ামত পর্যন্ত তিলাওয়াত হতে থাকবে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কখনোই এটা ভাবেননি। কারণ কোরআনের আয়াত এটা তো সরাসরি আল্লাহর কথা, আল্লাহ তাআলা নিজে কথা বলবেন, আয়াত নাজিল করবেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতার পক্ষে, এবং শেষ পর্যন্ত এটাই হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিজেকে আল্লাহর জন্য বিনয়ী করে আল্লাহ তাকে উঁচু করে দেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও আমার পাশে বসা অবস্থা থেকে উঠে দাঁড়াননি, এমনকি ঘরের কেউ সেখান থেকে বের হয়নি, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হওয়া শুরু হলো, তার শরীর ঘামতে লাগলো। এমনকি যদিও সেটা শীতের দিন ছিল, তবুও ওহী নাজিল হওয়ার কারণে তার উপরে যে অবস্থা সৃষ্টি হতো সে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে মুক্তার মতো ঘাম চমকাতে লাগলো। যখন ওহী নাজিল হওয়া শেষ হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকে তাকিয়ে হাসলেন, এবং এরপর প্রথম যে কথাটি তিনি বলেছিলেন সেটা হচ্ছে, ইয়া আয়েশা আম্মাল্লাহু আজ্জা ওয়াজাল ফাকাদ বাররাআকি। হে আয়েশা, আল্লাহ তাআলা তোমার নির্দোষিতা প্রকাশ করে দিয়েছেন। ওলামায়ে কেরাম বলেন, কাউকে অতিরিক্ত খুশির খবর কিংবা ব্যাপক দুঃখের খবর দেওয়ার আগে মানসিকভাবে কিছুটা প্রস্তুতি নেওয়ার সময় দেওয়া উচিত, এবং এই কারণে এই কথা বলার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকে তাকিয়ে হেসেছিলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই সময় আমার মা আমাকে বললেন, তুমি উঠো, উঠে দাঁড়াও এবং রাসূলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, আল্লাহর কসম আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব না, একমাত্র আল্লাহ ছাড়া আমি আর কারও প্রশংসা করব না। এবং এই বক্তব্যের মাধ্যমে একদিকে আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ভরসা, তাওহীদের প্রকাশ, আরেকদিকে তার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসাপূর্ণ অভিমান, এর প্রকাশ ঘটেছিল। কারণ অভিমান তো ভালোবাসারই আরেক নাম। এভাবে এই অপবাদের ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরা নূরের পূর্ণ দশটি আয়াত নাজিল করলেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন,
الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم
যারা মিথ্যা অপবাদ রটনা করেছে তারা তোমাদেরই একটি দল, তোমরা একে নিজেদের জন্য মন্দ মনে করো না, বরং এটা তোমাদের জন্য মঙ্গলজনক। এই অপবাদের ঘটনাকে কেন্দ্র করে শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন, লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খাইরুল লাকুম, তোমরা এই অপবাদকে নিজেদের জন্য মন্দ মনে করো না, বরং এটা তোমাদের জন্য মঙ্গলজনক। আয়াতে কারিমার এই অংশটির তর্জমা শুনতে আশ্চর্যজনক মনে হলেও এটাই সত্যি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এই দিকে ইঙ্গিত করেছেন যে এর মাধ্যমে তোমাদের অর্থাৎ মুমিনদের অন্তরে কিছু দুঃখ কষ্ট হলেও এর বিনিময়ে তোমরা অতিশয় সওয়াব লাভ করতে পারবে। কারণ এই ঘটনার মাধ্যমেই আসমান থেকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা ঘোষিত হয়েছে, তার মর্যাদা, মাহাত্ম, বংশগৌরব এবং সম্মান সকলের কাছেই স্পষ্ট হয়েছে। এছাড়াও এই ঘটনায় মুমিনদের জন্য রয়েছে প্রচুর শিক্ষণীয় বিষয়। মুনাফিকরা চেয়েছিল অপবাদ দিতে, আর আল্লাহ তাআলা চাইলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সম্মান সকলের কাছে প্রকাশ করতে, এবং শেষ পর্যন্ত আল্লাহ তাআলার ইচ্ছাই বিজয়ী হয়েছে। আল্লাহ যাকে সম্মান দেন কেউই তাকে অসম্মানিত করতে পারে না। এ কারণেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাগ্নে উরওয়া ইবনে জুবায়ের রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই অপবাদের জবাব হিসেবে আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য আসমান থেকে আয়াত নাজিল করেছেন। যদি উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহার অন্য কোনো ফজিলত নাও থাকত, তবুও শুধুমাত্র এই একটি ফজিলত তার উচ্চ মর্যাদা প্রমাণের জন্য যথেষ্ট। কাজেই এতে অবাক হওয়ার কিছু নেই যে আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সম্মানে কোরআনের আয়াত নাজিল করেছেন এবং তা তিলাওয়াত হতে থাকবে কিয়ামত পর্যন্ত। এবারে আসুন সেই দশটি আয়াতের তিলাওয়াত এবং তর্জমা জেনে নেওয়া যাক। আল্লাহ তাআলা বলেছেন,
إِنَّ الَّذِينَ جَاءُوا بِالْإِفْكِ عُصْبَةٌ مِّنْكُمْ لَا تَحْسَبُوهُ شَرًّا لَكُمْ بَلْ هُوَ خَيْرٌ لَكُمْ لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ مَا اكْتَسَبَ مِنَ الْإِثْمِ وَالَّذِي تَوَلَّى كِبْرَهُ مِنْهُمْ لَهُ عَذَابٌ عَظِيمٌ।
যারা মিথ্যা অপবাদ রটনা করেছে তারা তোমাদেরই একটি দল, তোমরা একে নিজেদের জন্য মন্দ মনে করো না, বরং এটা তোমাদের জন্য মঙ্গলজনক। তাদের প্রত্যেকের জন্য ততটুকু আছে যতটুকু গুনাহ সে করেছে, এবং তাদের মধ্যে যে এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছে তার জন্য রয়েছে বিরাট শাস্তি। তোমরা যখন এই অপবাদের কথা শুনলে তখন ইমানদার পুরুষ এবং ইমানদার নারীরা কেন নিজেদের লোক সম্পর্কে সুধারণা উত্তম ধারণা পোষণ করলে না, এবং কেন এই কথা বললে না যে এটা তো সুস্পষ্ট অপবাদ।
فَإِذْ لَمْ يَأْتُوا بِالشُّهَدَاءِ فَأُولَئِكَ عِندَ اللَّهِ هُمُ الْكَاذِبُونَ।
আর সেই অপবাদ দানকারীরা তারা কেন এই ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করেনি? অতঃপর যখন তারা সাক্ষী উপস্থিত করেনি তখন আল্লাহর কাছে তারাই মিথ্যাবাদী।
ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم فيما أفضتم فيه عذاب عظيم।
যদি দুনিয়া এবং আখিরাতে তোমাদের প্রতি মুমিনদের প্রতি আল্লাহর অনুগ্রহ এবং দয়া না থাকত, তবে তোমরা যা চর্চা করেছিলে সেই জন্য তোমাদেরকে গুরুতর শাস্তি স্পর্শ করত।
إِذْ تَلَقَّوْنَهُ بِأَلْسِنَتِكُمْ وَتَقُولُونَ بِأَفْوَاهِكُمْ مَا لَيْسَ لَكُمْ بِهِ عِلْمٌ وَتَحْسَبُونَهُ هَيِّنًا وَهُوَ عِندَ اللَّهِ عَظِيمٌ।
যখন তোমরা এই অপবাদ মুখে মুখে ছড়াচ্ছিলে এবং মুখে এমন বিষয় উচ্চারণ করছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না, তখন তোমরা একে তুচ্ছ মনে করেছিলে, অথচ আল্লাহর কাছে এটা ছিল গুরুতর ব্যাপার।
ولولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم।
যখন তোমরা এই কথা শুনলে তখন কেন বললে না এই বিষয়ে কথা বলা আমাদের উচিত নয়, আল্লাহ পবিত্র, আল্লাহ মহান, এটা তো এক গুরুতর অপবাদ।
يعظكم الله ان تعودوا لمثله ابدا ان كنتم مؤمنين।
আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যদি তোমরা ঈমানদার হও তবে কখনো এই ধরনের আচরণের পুনরাবৃত্তি করো না।
ويبين الله لكم الايات والله عليم حكيم।
আল্লাহ তোমাদের জন্য কাজের কথা স্পষ্ট করে বর্ণনা করেন, আল্লাহ সর্বজ্ঞ
প্রজ্ঞাময়।
যারা পছন্দ করে মুমিনদের মধ্যে অশ্লীলতা প্রসার লাভ করুক তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, আল্লাহ জানেন তোমরা জানো না।
ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা রাউফুর রাহীম।
যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এবং দয়া না থাকত তাহলে কত কিছুই তো হয়ে যেত, নিশ্চয়ই আল্লাহ তাআলা দয়ালু এবং মেহেরবান। এটাই ছিল উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে দেওয়া অপবাদ বা ইফকের ব্যাপারে বর্ণিত হাদিস। এই ঘটনার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকালে প্রচুর শিক্ষণীয় বিষয় পাওয়া যায়। প্রথমত, আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র, তার বিশুদ্ধ ফিতরাত, কোমল হৃদয় এবং বিশুদ্ধ কলবের বহিঃপ্রকাশ ঘটেছে এই ঘটনার মাধ্যমে। জান্নাতি মানুষদের বৈশিষ্ট্য কেমন হয় সেই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াদখুলুল জান্নাহ আকওয়ামি আফইদাতুহুম মিসলি আফইদাতি তাইর। জান্নাতে প্রবেশ করবে এমন কিছু মানুষ বা একদল মানুষ যাদের অন্তর হবে পাখির মতো। সহিহ মুসলিমের এই হাদিসকে সামনে রেখে যখন আমরা ইফকের হাদিসের দিকে তাকাই, তখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কয়েকটি অসাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে ওঠে। এক নম্বর পয়েন্ট, প্রথমত তিনি ছিলেন বিশুদ্ধ অন্তর এবং নির্মল হৃদয়ের অধিকারী। যে গলার মালাটি হারিয়ে গিয়েছিল সেটি তেমন মূল্যবান কিছু ছিল না, স্বর্ণ বা রূপার কিছু ছিল না, এটি ছিল সাদা কালো ইয়েমেনি মতি বসানো একটি মালা। অথচ সেই মালাটি হারিয়ে যাওয়ার পর তিনি সেটা খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন 14 বছর বয়সী একজন বালিকা। সেই মালা খুঁজে পাওয়া এবং ফিরে আসতে আসতে কাফেলার সাথে যোগ দিতে অনেক দেরি হয়ে গেল, কাফেলা চলে গেল। এই ধরনের কিছু একটাতে ঘটতে পারে এই বিষয় নিয়ে তিনি কোনো চিন্তাই করেননি। এটা ছিল তার সাদাসিধে চিন্তা এবং সরলমনা মানসিকতার বহিঃপ্রকাশ। দ্বিতীয়ত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন মদিনায় প্রবেশ করলেন তখন তিনি ছিলেন উটের উপরে বসা। এইদিকে মন্দ স্বভাবের লোকেরা অর্থাৎ মুনাফিকরা তার পবিত্রতা এবং চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে যেসব আজে বাজে কথা বলছে সেই বিষয় সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না, কোনো খবরই ছিল না। প্রথমে তিনি এটা শুনেছেন উম্মে মিস্তার কাছ থেকে। তখনও আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা বিশ্বাসই করতে পারছিলেন না যে কেউ তার ব্যাপারে এই ধরনের মহা অপবাদ দিতে পারে, এবং বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার পিতামাতার বাড়িতে যান এবং সেখানে গিয়ে তার মায়ের কাছে জিজ্ঞাসা করেন এবং মায়ের মুখ থেকে এই খবরটি শুনে তিনি একেবারে স্তম্ভিত হয়ে যান। তার উন্নত এবং পবিত্র চরিত্রের কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কখনও চিন্তাও করতে পারেননি লোকেরা এমন কথা বলতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার চারিত্রিক এই বিষয়গুলো কোরআনের আয়াতের মধ্যে খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে 3টি শব্দ ব্যবহার করেছেন, আল মুহসানাত, আল গাফিলাত, আল মুমিনাত, অর্থাৎ যিনি সতী সাবধী, যিনি সরলমনা এবং যিনি মুমিনাত বা ইমানদার নারী। আল্লাহ তাআলা বলেছেন,
ان الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والاخره ولهم عذاب عظيم।
আর যারা সতী সাবধি সরলমনা ইমানদার নারীদের প্রতি অপবাদ আরোপ করে তারা দুনিয়া এবং আখিরাতে ধিক্কৃত এবং তাদের জন্য রয়েছে গুরুতর শাস্তি। আল্লাহ তাআলা এই আয়াতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার শানে অত্যন্ত চমৎকার 3টি শব্দ নির্বাচন করেছেন। আল্লাহ তাআলা প্রথমে বলেছেন আল মুহসানাত, অর্থাৎ নিজের চরিত্র, চারিত্রিক পবিত্রতা এবং সতীত্ব রক্ষাকারী নারী। এরপরে বলেছেন আল গাফিলাত, অর্থাৎ যিনি সরলমনা বেখবর নারী, খারাপ কিছু শোনা, কিছু বলা এবং এইরকম কিছু ধারণা করা থেকেও যিনি উদাসীন বা গাফিল, অর্থাৎ যিনি একেবারেই সরলমনা। এখানে গাফিলাত শব্দের অর্থ যে নারী বিশুদ্ধ ফিতরাতের অধিকারিণী এবং বিশুদ্ধ চিন্তা এবং বিশুদ্ধ অন্তরের অধিকারিণী, যিনি ধূর্ত নন বা চতুর নন। আর এটাই হচ্ছে নেককার নারীর অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। কাজেই মুনাফিকরা যেসব মন্দ কথা বলছিল, প্রচার করছিল, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কখনও সেসব গুণাক্ষরেও চিন্তা করেননি। আর এইরকম বৈশিষ্ট্যে নারীরা অবশ্যই আল মুমিনাত। এভাবে আল্লাহ তাআলা 3টি শব্দ ব্যবহার করে আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার চারিত্রিক বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের তৃতীয় লক্ষণীয় বিষয় হচ্ছে মুমিনদের ভুল ত্রুটির ক্ষেত্রে তিনি ক্ষমা এবং সহনশীলতার নীতি গ্রহণ করেছিলেন। মিস্তার রাদিয়াল্লাহু আনহার মা যখন নিজের ছেলেকে অভিশাপ দিচ্ছিলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেখানে প্রতিবাদ করলেন। এরপর তিনি যখন জানতে পারলেন মুনাফিকরা যেসব অপবাদ ছড়াচ্ছে, মিস্তার রাদিয়াল্লাহু আনহু যিনি বদরের সাহাবি তিনিও ভুলবশত তাতে অংশগ্রহণ করেছেন। সেই অবস্থাতেও আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বিরুদ্ধে কিছুই বললেন না। যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহা কঠোর হৃদয়ের অধিকারিণী হতেন, তাহলে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে তিনি চাইলে মিস্তার বিরুদ্ধে কিছু একটা বলে নিজের ক্ষোভ ঝাড়তে পারতেন। কারণ আমরা জানি যখন কোনো ব্যক্তি মজলুম হয় তখন প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে যদি কিছু একটা বলেও ফেলে সেটা ধর্তব্য নয়। এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের বিরুদ্ধে বাজে কথা বলা হচ্ছিল, তবুও তিনি সাহাবি মিস্তার রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে কিছুই বললেন না। এরপর যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার নির্দোষ হওয়ার ব্যাপারে আয়াত নাজিল হলো, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, মিস্তাহ আয়েশা সম্পর্কে যা বলেছে এরপর থেকে আমি আর তাকে কখনোই কিছু দান করব না। এখানে ঘটনা হচ্ছে, মিস্তাহ রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ফুফাতু ভাই, সুতরাং তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরিবারের নিকট আত্মীয়। মিস্তাহ রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন একজন দরিদ্র সাহাবি, আর দারিদ্রের কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে আর্থিকভাবে সাহায্য করতেন। অথচ সেই মিস্তাহ কিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে অপপ্রচারে অংশ নিলেন। এ কারণেই যখন পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার নির্দোষ হওয়ার ব্যাপারে আয়াত নাজিল হল, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, মিস্তাহ আয়েশা সম্পর্কে যা বলেছে এই কারণে এরপর থেকে আমি আর তাকে কখনোই কিছু দান করব না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই কসমের পর আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন,
وَلَا يَأْتَلِ أُولُو الْفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ أَنْ يُؤْتُوا أُولِي الْقُرْبَى وَالْمَسَاكِينَ وَالْمُهَاجِرِينَ فِي سَبِيلِ اللَّهِ وَلْيَعْفُوا وَلْيَصْفَحُوا أَلَا تُحِبُّونَ أَنْ يَغْفِرَ اللَّهُ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
তোমাদের মধ্যে যারা ধনসম্পদ ঐশ্বর্য এবং প্রাচুর্যের অধিকারী, তারা যেন এই কসম গ্রহণ না করে যে তারা তাদের আত্মীয় স্বজন এবং অভাবগ্রস্তকে এবং আল্লাহর রাস্তায় যারা হিজরত করেছে তাদেরকে কিছুই দান করবে না। তারা যেন ক্ষমা করে এবং তাদের দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করুন, এবং আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল পরম দয়ালু। এই আয়াত নাজিল হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই চাই যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আল্লাহ আমাকে ক্ষমা করবেন। এরপর তিনি আগের মতোই মিস্তাহ রাদিয়াল্লাহু আনহুর প্রতি সাহায্য দানশীলতা চালিয়ে যেতে লাগলেন, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে লাগলেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আমি কখনোই তাকে সাহায্য করা বন্ধ করব না। যে তিনজন সাহাবি ভুলবশত মুনাফিকদের কথা প্রচার করে ফেলেছিলেন তাদের মধ্যে আরেকজন হচ্ছেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকেও ক্ষমা করে দিয়েছিলেন। অন্যত্র বর্ণনায় এসেছে এই অপবাদের ঘটনার বহু বছর পরের ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাগ্নে উরওয়া ইবনু জুবায়ের একবার হাসান বিন সাবিতের বিরুদ্ধে কিছু কড়া কথা বলতে চাইলেন, এমনকি তাকে অভিশাপ দিতে চাইলেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা উরওয়া ইবনু জুবায়েরকে নিষেধ করলেন, থামালেন এবং বললেন, হাসান বিন সাবিতের বিরুদ্ধে মন্দ কথা বলো না, কারণ তিনি রাসূলের সম্মানে কবিতা লিখতেন আর মুনাফিকদের কথার জবাব দিতেন। এভাবে উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুমিনদের ভুল ত্রুটির ক্ষেত্রে ক্ষমা এবং সহনশীলতার নীতি অবলম্বন করেছিলেন। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে অন্য মুমিনদের ভুল ত্রুটি উপেক্ষা করা এবং তাদের কাজের পক্ষে অজুহাত দেওয়া, আর মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে সুযোগ পেলেই মুসলিমদেরকে দোষারোপ করা। এই দীর্ঘ হাদিসের যে কোনো অংশে চাইলেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা কারো বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে কড়া ভাষা ব্যবহার করে কথা বলতে পারতেন, কথার মাধ্যমে কারো বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি এমনটা করেননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই ঘটনাকে কেন্দ্র করে যখন আউস এবং খাজরাজের দুইজন নেতৃত্বস্থানীয় সাহাবি বক্তব্য দিলেন এবং দুই গোত্রের মধ্যে এমনকি যুদ্ধ লেগে যাওয়ার উপক্রম হয়েছিল, সেখানেও আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুর কথা বলতে গিয়ে তার মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কিছুই বলেননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাদ ইবনে উবাদার ইমানি অবস্থান নিয়ে আক্রমণ করে কোনো কথা বলেননি, বরং সেই ঘটনার আগে ইসলামের প্রতি সাদ ইবনে উবাদার অবদান স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছেন, ওয়াকান আকাবলা জায়লিকা রাজুলুন সলিহান, এর আগে তিনি ছিলেন একজন নেককার ব্যক্তি, আর সেই সময়ে গোত্রপ্রীতির কারণে সাদ ইবনে উবাদা সাদ ইবনে মুয়াজের বিরুদ্ধে কথা বলেছিলেন। পঞ্চম পয়েন্ট, উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোমল হৃদয়ের আরেকটি দৃষ্টান্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার আচরণ। আগেই বলা হয়েছে মুনাফিকরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে যে অপবাদ দিয়েছিল সেই বিষয়ে তিনি কিছুই জানতেন না, কিছু ধারণাও করতে পারেননি। কিন্তু কিছু একটা পরিবর্তন হয়েছে এটা তিনি ঠিকই ধরতে পেরেছিলেন, এবং সেটা বুঝেছিলেন তার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণের পরিবর্তন থেকে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অসুস্থ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের মতো আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি স্নেহ ভালোবাসা প্রকাশ করছিলেন না, আগের মতো আয়েশা রাদিয়াল্লাহু আনহার খোঁজখবর নিচ্ছিলেন না। এটা বুঝতে পেরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মনের দুঃখ প্রকাশ করলেন না, বরং মনের দুঃখ মনেই চেপে রাখলেন, মুখে কিছু বললেন না। যখন মানুষ কাউকে ভালোবাসে এবং সেই ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো ধরনের উপেক্ষার শিকার হয়, তখন অন্তরে এক ধরনের দুঃখ বোধ জেগে ওঠে। এরপরেও সেটা নিয়ে কোনো কথা না বলা এবং সেই বিষয়টাকে নিজের মনের মধ্যে চাপিয়ে রাখা, এটা শুধু তাদের পক্ষে সম্ভব যাদের আচরণ এবং আখলাক অতি উন্নত এবং অতি উচ্চ স্তরের। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন এমনই একজন মানুষ। এটা ছিল সেই ঘটনার একটি আঙ্গিক বা একটি দিক। আরেক দিক থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণে যে পরিবর্তন এসেছিল সেটা সম্পর্কে মন্তব্য করে ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেছেন, স্ত্রীর সাথে আচরণের ক্ষেত্রে বিভিন্ন রকমের পরিস্থিতি আসতে পারে। সাধারণভাবে স্ত্রীদের সাথে দয়া এবং ভালোবাসাপূর্ণ আচরণ করতে হবে, আর যদি কখনও বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে স্বামী তার আচরণে এতটুকু পরিবর্তন আনতে পারে যেন স্ত্রী বুঝতে পারে কোথাও কিছু একটা সমস্যা হয়েছে, যদিও সেই অভিযোগ প্রমাণিত হোক কিংবা নাই হোক। একই সাথে এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহার সেই অসুস্থতার সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের মতো সহমর্মিতা না দেখালেও উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি তিনি খুবই উদ্বিগ্ন ছিলেন এবং সেই বিষয়টি নিয়ে তিনি সাহাবিদের সাথে পরামর্শ করেছেন, তাদের সাথে কথা বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি খুতবাও দিয়েছেন, যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে তার গভীর উদ্বেগ এবং ভালোবাসা প্রকাশ করে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে সবচেয়ে প্রিয় মানুষ। এই ঘটনাকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মপন্থা কী ছিল সেটা আমরা একটু পরে আরও কিছু বিস্তারিতভাবে উল্লেখ করছি ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিশুদ্ধ অন্তর এবং কোমল হৃদয়ের অধিকারী হওয়া সম্পর্কে আরেকটি প্রমাণ হচ্ছে সেই অপবাদের কথা শুনে তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছিল। একজন মানুষের অন্তর যত বিশুদ্ধ এবং কোমল হয় বাজে মন্তব্যের কারণে সে ততটা কষ্ট পায়। অপরদিকে যাদের অন্তর দূষিত, যাদের অন্তর কঠোর, তাদেরকে যত যাই বলা হোক না কেন তারা কোনো কথাই গায়ে মাখে না। একদিকে দৈহিক অসুস্থতা, আরেকদিকে হৃদয়ের সেই দুঃখ যাতনা, সব কিছু মিলিয়ে সেই অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন অপবাদের কথা শুনেছিলেন তখন কিছুতেই এক মুহূর্তের জন্যেও নিজের কান্না থামাতে পারছিলেন না। দিন রাত অবিরাম লাগাতার তার চোখ থেকে অশ্রু ঝরছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বলেছেন, যখন প্রথমবারের মতো তিনি সেই জঘন্য অপবাদের কথা শুনলেন সেই ঘটনা বর্ণনা করে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি সারা রাত কান্নাকাটি করলাম, কিছুতেই কান্না থামছিল না, এক মুহূর্তের জন্যেও আমার চোখে ঘুমের স্পর্শ পাইনি, পরদিন সকালে উঠেও আমি অবিরাম কেঁদে যাচ্ছিলাম। এভাবে পরপর দুই দিন এক রাত পর্যন্ত তিনি অবিরাম টানা কান্নাকাটি করে যাচ্ছিলেন, এক মুহূর্তের জন্যেও তিনি ঘুমাতে পারেননি, কিছুতেই তার কান্না থামেনি। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিতামাতা তারা মনে করলেন হয়তো এই কান্নাকাটির কারণে কলিজা ফেটে তিনি মৃত্যুবরণ করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার নির্দোষিতা, পবিত্র চরিত্র এবং বিশুদ্ধ অন্তরের আরেকটি দৃষ্টান্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে হঠাৎ করে তার কান্না থেমে যাওয়া। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই প্রতিক্রিয়া, এটি হচ্ছে আরেকটি যৌক্তিক প্রমাণ যা প্রমাণ করে তিনি নির্দোষ ছিলেন। যখন মানুষের চিন্তার বাইরে কোনো ঘটনা ঘটে তখন মানুষ স্বাভাবিকভাবে চমকে যায়। যে বিষয় নিয়ে আমরা কখনোই ভাবিনি আর সেটাই যদি কেউ এসে আমাদেরকে বলে তখন আমরা চমকে যাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। সেই ঘটনার প্রেক্ষিতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা চলে এসেছিলেন তার পিতা আবু বকরের বাড়িতে। প্রায় এক মাস তিনি সেখানে ছিলেন। এই এক মাস ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বসেননি কিংবা তার সাথে তুমি কেমন আছো এতটুকু ছাড়া আর কোনো কথাই বলেননি। এরপর সেই দিনটি এলো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার পাশে এসে বসলেন এবং সেখানে বসে তিনি নিরপেক্ষ ভঙ্গিতে কথা বললেন। প্রথমে বললেন, যদি তুমি নিরপরাধ হয়ে থাকো আল্লাহ তোমার নির্দোষিতা প্রকাশ করে দেবেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ বললেন, তুমি যদি দোষী হয়ে থাকো তাহলে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয় অবস্থার কথাই বলেছেন, কিন্তু দ্বিতীয় অংশের কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা চমকে উঠলেন। যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা টানা কয়েকদিন ধরে কিছুতেই কান্না থামাতে পারছিলেন না, সেখানে মুহূর্তের মধ্যে রাসূলের কথা শুনে তার কান্না একেবারে শুকিয়ে গেল। অধিক শোকে মানুষ পাথর হয়ে যায়, এটা যেন তারই একটি দৃষ্টান্ত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন রাসূল তার কথা শেষ করলেন আমার অশ্রু শুকিয়ে গেল, এক ফোঁটা অশ্রু বের হচ্ছিল না। এবং সেই অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিয়েছিলেন, ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। এই অবস্থায় আমার জন্য সবর করাই উত্তম, আর আপনারা যা বলছেন সেই বিষয়ে একমাত্র আল্লাহই আমার আশ্রয়স্থল। আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই উক্তির উপর মন্তব্য করে আলিমরা বলেছেন, সেই রকম কঠিন বিপদের মুহূর্তে একমাত্র তার পক্ষেই এমন কথা বলা সম্ভব যার অন্তর সদা সর্বদা আল্লাহর সাথে এবং আল্লাহর কালাম কোরআনের সাথে সংযুক্ত থাকে। এ কারণেই সেই অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইয়াকুব আলাইহিসসালামের উক্তির পুনরাবৃত্তি করে জবাব দিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্র অন্তর এবং বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্যের পাশাপাশি আরও কিছু বৈশিষ্ট্য ফুটে উঠেছে এই হাদিসে। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা, নির্ভরতা এবং বিনয়। সেই সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল প্রায় 14 বছর। সেই বয়সেও আল্লাহ তাআলার উপরে তার ছিল অবিচল আস্থা এবং বিশ্বাস। একই সাথে তিনি এটাও জানতেন উম্মুল মুমিনীন হিসেবে আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা অন্য যে কোনো নারীর তুলনায় কত বেশি। কিন্তু এরপরেও তিনি কোনো অহংকার প্রকাশ করেননি, বরং সর্ব অবস্থায় আল্লাহ তাআলার সামনে নিজেকে বিনয়ী এবং নত রেখেছেন। এবং তার কথা থেকে এটা স্পষ্টভাবে ফুটে ওঠে, তিনি নিজেই বলেছেন তার সম্মানে আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাজিল করবেন এটা কখনোই তিনি ভাবেননি। এই ঘটনার উপর মন্তব্য করে ইমাম কুর্তুবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, কোরআনে তিনজন ব্যক্তির ব্যাপারে আলোচনা করা হয়েছে যাদেরকে অপবাদ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে দুইজন হচ্ছেন ইউসুফ এবং মারিয়াম। ইউসুফকে অপবাদ মুক্তির ব্যাপারে সাক্ষ্য দিয়েছে মিশরের মহিলারা। মারিয়ামের অপবাদ মুক্তির ব্যাপারে সাক্ষ্য দিয়েছে তার পুত্র ঈসা আলাইহিসসালাম। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে অপবাদ থেকে মুক্তির ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন সরাসরি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। এই ঘটনার আরেকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার অন্তরে থাকা বিশুদ্ধ তাওহীদ তথা একত্ববাদের প্রকাশ ঘটেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার উক্তির মাধ্যমে, যখন তিনি বললেন, আল্লাহর কসম, আমি তার প্রতি অর্থাৎ রাসূলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব না, বরং আল্লাহ ছাড়া আমি আর কারও প্রশংসা করব না। এই উক্তির মাধ্যমে একদিকে আল্লাহ তাআলার উপরে অবিচল নির্ভরতা, ভরসা, ইখলাস, আন্তরিকতার প্রমাণ পাওয়া যায়, আরেকদিকে প্রিয় ভালোবাসার মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অভিমানের প্রমাণও পাওয়া যায়। আর অভিমান, এটা তো ভালোবাসা থেকেই আসে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সিদ্দিকা এবং বিশুদ্ধ হৃদয়ের অধিকারিণী। যখন তার সম্মানে এবং তার পবিত্রতা ঘোষণা করে আয়াত নাজিল হল, তখন তিনি প্রশংসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেননি, বরং তিনি একমাত্র আল্লাহ তাআলার প্রশংসা করেছেন। এভাবে সমস্ত মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে তিনি যে একমাত্র আল্লাহ তাআলার মুখাপেক্ষী, এটাই প্রমাণ করেছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই উক্তি এবং এই ঘটনার আগে প্রায় এক মাস পর্যন্ত ওহি নাজিল হওয়া বন্ধ থাকা এই উভয় বিষয়ের উপরে মন্তব্য করে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা চেয়েছিলেন যেন আয়েশা সিদ্দিকা এবং তার পিতামাতার পক্ষ থেকে উবুদিয়া বা বান্দার ইবাদত আনুগত্য এবং কাকুতি মিনতির সর্বোচ্চ প্রকাশ ঘটে, যেন আল্লাহ তাআলা তাদের উপরে এই ঘটনার মাধ্যমে অনুগ্রহ করতে পারেন, যেন আয়েশা এবং তার পিতামাতার দোয়া এবং কাকুতি মিনতির ভিত্তিতে তারা আল্লাহ তাআলার প্রতি আরও বেশি অনুগত এবং বিনয়ী হতে পারেন, যেন আরও বেশি আল্লাহ তাআলার উপরে নির্ভর করতে পারেন এবং সুধারণা করতে পারেন, যেন সমস্ত সৃষ্টি থেকে মুখ ফিরিয়ে নিয়ে একমাত্র আল্লাহ তাআলার উপরে তারা আশা এবং ভরসা করতে পারেন, নির্ভর করতে পারেন। এভাবে আল্লাহ তাআলা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অমুখাপেক্ষী করে দিলেন সমস্ত সৃষ্টি থেকে। এরপর যখন আল্লাহ তাআলার সাহায্য চলে এলো, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই ঘটনার পুরোপুরি সুবিচার করেছেন এবং যথার্থ মন্তব্য করে বলেছেন, আল্লাহর কসম, আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব না, বরং একমাত্র আল্লাহ ছাড়া আর কারও প্রশংসা করব না। আর এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিক্রিয়া এটাও ছিল লক্ষণীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রইলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথার জবাবে। এভাবে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাজকে সম্মতি দিলেন। পাশাপাশি আয়েশা রাদিয়াল্লাহু আনহার অন্তরে যে বেদনা ছিল তার প্রতিও সহমর্মিতা জানালেন। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় ছিল আনন্দের ঝিলিক, মুখে ছিল হাসি, কারণ আল্লাহ তাআলা রাসূলের সবচেয়ে প্রিয় মানুষটিকে মুক্তি দিয়েছেন মুনাফিকদের অপবাদ থেকে এবং সারা দুনিয়ার মানুষের সামনে স্পষ্টভাবে তুলে ধরেছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সম্মান ও মর্যাদা। সুতরাং এটাই হচ্ছে সেই ইফকের ঘটনার ফলাফল। মুনাফিকরা চেয়েছিল তাকে অসম্মানিত করতে, কিন্তু আল্লাহ তাআলা চেয়েছিলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সম্মানিত করতে। আর আল্লাহ যাকে সম্মান দেন তাকে কেউ অসম্মানিত করতে পারে না। ইফকের ঘটনার বিভিন্ন আনুষঙ্গিক দিক নিয়ে আরও কিছু আলোচনা বাকি রয়েছে, যা ইনশাল্লাহ সংযুক্ত করা হবে আগামী পর্বে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হচ্ছে। ওসল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।